وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقات والصوم والحج والعمرة والجهاد في سبيل الله قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদেনা মাওলানা মু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবরস্থানের উন্নতিকল্পে একটা মাহফিলে উপস্থিত হয়েছি, যেই যেই স্থানেই আমরা থাকি না কেন, একদিন আমাদের সকলের ঠিকানা হবে, বলুন কোথায়? কবরস্থান। এই ঠিকানাটা কি অস্বীকার করার কোনো ক্ষমতা আপনাদের কারো আছে? আগেকার দিনের মুরব্বীরা দুনিয়ায় সংসারদারির থেকে কবরের চিন্তা করত, অহন কিন্তু আমরা কবরের চিন্তা করি না। মুরব্বীরা রাত্রে ঘুমাইলে ঘরবাড়ি সাজাইয়া তারপরও রাত্রে গুনগুনাইয়া ডাকছে, কি বলে? কবরের হালত যদি জানিতা গরবারি সারিয়া পাগল হইতা। এটা গেলাম অহন হোনা যায় না, বাড়ি সাজাও, ঘর সাজাও, আরো সাজাও, নিজেও সাজাও। এই দেশটা সাজানোর জন্য নয়, এই দেশটার মধ্যে আমরা যারা আছি আমরা মুসাফির। কবরের চিন্তাটা আমাদের 100% থাকা উচিত, কারণ এই দেশ যেই যত কিছু করে সাজাবেন, একদিন আপনাকে সাদা কাফন পরাইয়া আতর সুরমা দিয়ে সাজাইয়া বিদায় দিবেন, এর বাইরে কোনো কিছু দেওয়া। হাওর এলাকায় দেখেছি কার্তিক মাসে যায়া হাওরে কিছু ঘর বাঁধে। আসলে হাওরে কি ঘর বাঁধে থাকার জন্য? হাওরের ফসলগুলি নেওয়ার জন্য। এই সিজনে ধান কাইটা ফসল নিয়ে আবার চলে আসে। আমরা যে দুনিয়ার মধ্যে আছি, ঘর বাড়ি বাঁধতে হবে, কিন্তু তার অর্থ এই না যে থাকার জন্য। এ দুনিয়ার থেকেও হাওরেতে যেমন ফসলের জন্য ঘর বাঁধে কিছুদিন থাকবে, দুনিয়ার ঘর বান্ধার উদ্দেশ্যেও আমরা যেই কিছুদিন থাকব, দুনিয়ার থেকে আখেরাতের ফসল আমরা রোজগার করব। এই চিন্তাটুকুন আমাদের সকলের থাকা উচিত। যাই হোক, আজকের মাহফিলের আয়োজনটা কিসের পক্ষ থেকে বলুন? সবাই বলতে হবে। কোন স্থান? কবরস্থান। এই কবরস্থানের পাশে দিয়ে হাইটা যাইতে একটু নজর দিয়েন, আমার আপনার মতো কত মানুষের কবর মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে। একদিন আমার আপনার কবরও মাটি ভাঙ্গিয়া এরকম গর্ত হবে কিনা? তো সেই দিন আসার আগেই আজকে একটা সুন্দর সাবজেক্ট কবরস্থান। কবরস্থানটা কি জিনিস আমাদের বোঝা দরকার। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের জীবনী পাওয়া যায়, ওনারা কবরের ভয়ে কাঁদতেন। নবীজির প্রাণ প্রিয় বিবি মা খাদিজার জীবনী, উনি কবরের ভয়ে কাঁদতেন। যেই নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না, সেই নবীর বিবি কবরের বয়ে কানতেন, তাহলে সেই কবরের জন্য আমাদের কত কি করা দরকার। যাই হোক, আজকে যারা কবরস্থানের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, আপনাদের সাথে আমার পরামর্শ, আমরা যেই মাহফিলে আসছি এই মাহফিলটার মধ্যে কোরআন হাদিসের আলোচনা এ পর্যন্ত চলছিল, আপনারা শুনতেছিলেন, এখনও শুনবেন। আসলে এরকম একটা মাহফিলে আসলে এক টুকরা কোরআনের আলোচনা যারা শুনলেন, আমল কিন্তু করেন নাই, শুনলেন মাত্র, আমল তো পরে, এক টুকরা কোরআনের আলোচনা শোনার বরকতে আপনাদের প্রত্যেকের আমল নামায় 90 রাকাত করে নফল নামাজের নেকি দেওয়া হয়ে গেছে। যেই মাহফিলে আসলে এক টুকরা কোরআনের আলোচনা, এর মধ্যে কত টুকরা আলোচনা শুনলেন, এক টুকরা পিছে 90 রাকাত করে নফল নামাজের নেকি। এখানে এমন মানুষও থাকতে পারেন জীবনে 90 রাকাত নফল নামাজ পড়েই নাই। নফল কি, এমনও আছে ফরজই পড়ছে না। তবে আজকের মাহফিলে আসাতে এই বাজেটটা তো পাইলেন, শুধু এটা শেষ না, আমরা যে নবীর উম্মত, এই নবীর পক্ষ, নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর প্রেম বুঝার জন্য নবীর পক্ষে যদি বেরিয়ে যায়, তার প্রতি আল্লাহর কত ভালোবাসা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন যুদ্ধের ময়দানে নাপাক শরীরে, নবীজি গুসল দিবেন, হানজালার লাশ তালাশ করতেছে, আমার হানজালা নাপাক শরীরে জীবন দিছে। শহীদদেরকে গুসল দেওয়া হয় না, কিন্তু হানজালাকে গুসল দিতে হবে। তালাশ করতে থাকলে দেখা যায় 69 জন পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো আমার হানজালা, আমার হানজালা। রাসূল যাকে আমার কইছে, কোন তো তার ভাগ্যটা কি হইছে? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আমার হানজালা। এই বলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধু আমার হানজালা বলে চোখের পানি ছেড়ে দিছে। বন্ধু হানজালাকে গোসল করানোর চিন্তায় ব্যস্ত, বন্ধুর কানে খবর দাও, বন্ধুর পক্ষে, আমি যার পক্ষে সেই বন্ধুর পক্ষে হানজালা নাপাক শরীরে জীবন দিয়েছে। হানজালার গোসলের চিন্তা আমার নবীর করতে হবে না, আমি আল্লাহ নিজেই হানজালার গোসলের দায়িত্ব নিয়েছি। রহমতের পানি দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে, বেহেশতি পানি দিয়ে আকাশের মধ্যে আমার হানজালাকে গোসল দেওয়া হইতেছে। যে নবীর পক্ষটার এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আজকে সে নবীর উম্মত যেই কোরআনের পক্ষে এক টুকরা আলোচনা শুনলে এত নাকি, আর যে নবীর পক্ষে জীবন দিলে নাপাক শরীরে আল্লাহ আকাশে গোসল দেয়। পৃথিবীর কোনো নবী রাসূলের উম্মতের গোসল আকাশে হয় নাই, শুধু আমাদের নবীর উম্মতের গোসল হয়েছে। যে নবীর উম্মতের মর্যাদার কথা কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করছে, সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যে নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবীটা কিয়ামত হবে না, যে নবীর একজন উম্মত হাশরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। সেই নবীর উম্মত যারা হইছেন বলুন আর কি চান, এখন ধরে রাখেন সে নবীর উম্মত কিভাবে থাকা যায় সেই জিনিসটা ধরে রাখেন। এ নবীর উম্মত হওয়ার পরে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। কিন্তু আরেকটা দাবি করব, যে নবীর শান ও মান, ইজ্জত সম্মান কত, এই দুনিয়ার জমিনে দাঁড়াইয়া নবী যদি আঙ্গুলটা ইশারা করতেন আকাশের চাঁদ দুই টুকরা, শুধু এটা শেষ না, ডুবন্ত সূর্য, সূর্য ডুবে গেছে, নবী যদি ডাক দিতেন ডুবন্ত সূর্য আবার উদিত হইতেন। আচ্ছা, এই ক্ষমতা নিয়ে পৃথিবীতে কোনো মায়ের সন্তান জন্ম নিয়েছে? আমরা নবী, আল্লাহু আকবার বলুন, সেই নবী আমরা পাইছি, কি আমাদের নসিব, কি আমাদের ভাগ্য। আজকে সাধারণ জিনিসের পাইলে আমরা সে নবীর উম্মতের চরিত্র পরিবর্তন হয়ে যায়। একটু হিসাব রাখবেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হইয়া ফুল ফল পাতা লতা ভরপুর হয়ে মানুষের মতো কথা বলতে থাকে। যেই নবীরে একদিন গুমের গড়ে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়। আল্লাহ যেন আজকের মাহফিলের বিনিময় আমরা আর কিছু দেখ বা না দেখ নবীজিরে যেন একদিন গুমের গড়ে স্বপ্নে দেখায় না। কথাও দিছে লন আমরা জাগা মতো যাই কিভাবে পোড়া করবে। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান কিন্তু গরিব ছিল, গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার, ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই, মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয় সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে এক আনা দুই আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। এক আনা দুই আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেননি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতাছি মক্কার মদিনায় যাইতাম, একজনও পারবেন না। বাবা গো মুরব্বীরা কানছে, কবরেরও হালত যদি জানিতা ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতা। আসল চিন্তা কিন্তু আমাদের নাই, আমরা আসল চিন্তা ভুলে গেছি। এই চিন্তাগুলো আমাদের করা দরকার। কেন আমরা যে জমিনটার উপরে থাকি বলুন তো, আসলে এই জমিনটার মালিকটা কে?
আল্লাহ।
আমরা কার জায়গায় থাকি?
আল্লাহ।
কত মানুষ এই দেশের মালিক হইতো, হায় 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 জমিটা কিনা ওই নিজের নামে দলিলটা করছে, আবার খাজনা দিয়া খারিজ করাইয়া নিজের নামে খারিজ করাই আনছে, নিজের নামে খারিজ নিজের নামে দলিল। এরপরও দেখেন দলিলের জায়গা দলিল পইরা রয়েছে, খারিজের জায়গা খারিজ পইরা রয়েছে, সুদা তিন টুকরা কাফন গাই দিয়া কবর গিয়া মাটির সাথে কত মালিক মিশে গেছে। আসলে পৃথিবীর মালিকটা কে বলুন?
আল্লাহ।
এটা বুঝতে গেলে ওয়াজ লাগে না, লোন একটা গান শুনি। মুরব্বী বাবারা আগে গান শুনতেন, আব্দুল আলিমের গান, গান গাইতো, গান শুনলে চোখের পানি পড়তো, আর ওখানে ওয়াজ শুনলেও চোখের পানি আই না। কি গান কইতো, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তা গানের মধ্যে কত সুন্দর অর্থ দেখছেন, আব্দুল আলিম গাইতো, মুরব্বীরা কানতো, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা গানে কি বুঝাইছে, আমি তো সেই ঘরের মালিক নই। লন তো দেখি মালিক যে নয়, আপনি বাস্তবে যাই, আল্লাহ এখানে ধনী গরিব অনেক মানুষ আছেন। একজন ধনী মনে করেন সুন্দর ঘর বাড়ি, টাইলস করা রুম, বক্স খাট, কি যে বিছানা, দুই বালিশ ঘুমাইতেন। আজকে যদি আল্লাহ না করুক এরকম একজন ব্যক্তির প্যান্ডেলে মৃত্যু হয়ে যায়, লাশটা কি সারা রাত এখানেই থাকবে?
না,
বাড়িতে নেবে না? আচ্ছা আপনারা ফাইসালা দেন, বাড়িতে নিয়া যে টাইলস করা রুমটার মধ্যে উনি থাকতেন, বক্স খাটে দুই বালিশের বিছানা, ওই মরা লাশটা কি বক্স খাটের দুই বালিশ মাথায় দিয়া শোয়ার জন্য দেওয়া হবে? রুমের ভিতরেই নেবে
না?
তাইলে আব্দুল আলিম যে কইছে আমি তো সেই ঘরের মালিক নয়, আমি বানাইলাম আমারই তো রুমের ভিতরে নিতে নেবে না। বাবা গো কার জন্য কি করতেছেন, নিজের জন্য রোজগার করেন, আমাদের শেষ স্থানটা কিন্তু কবরস্থান। তাহলে আমরা পরের জায়গায় থাকি, এই মালিকটার সাথে লন একটু সম্পর্ক করি, কিভাবে করবেন সেই সিস্টেম দেখাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, ওই আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে দুই আনা এক আনা করে জমাইতে 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 ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গোনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? হ, কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মোয়াল্লেমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব বললে, হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে, বলতেছে চাচা আমারে হজে নেবেন? বাবা তুমি তো গরিব মানুষ, হজে যাইবা তোমার টাকা কই? আমি অনেক কষ্ট করে টাকা জমা করেছি। বলছে চাচা আমি জুতা সেলাই করে দুইয়ানা একানা করে জমাইতে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হইও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি মনটার মধ্যে আনন্দ। কিন্তু রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গুস্ত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গুস্ত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কি না একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গুস্ত নিয়ে রওনা হয়েছে যাইতেছে, পিছে পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে আবদুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো মা এ বাড়িটা কি তোমাদের? হ চাচা। একটা মহিলা গুস্ত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বললো মহিলাটা আমার মা, আমার আম্মু। গুস্ত কি করতেছে? গুস্ত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গুস্ত রান্না বসাইছে কেন? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো আমরা খাবো। বলো কি তোমরা মরা দুম্বার গুস্ত খাবে? চাচা আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে চার পাঁচ দিন পার হয়ে গেছে, আমাদের সুলায় আগুন জ্বলে না, না খাইয়া কষ্ট সহ্য করতে পারি না, মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গুস্ত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আবদুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আবদুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাই আমরা দুম্বার গুস্ত খাইতে যাচ্ছে। আরে আবদুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আবদুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 500,000 হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 500,000 হাজি হজ করতে গিয়েছিল, কিন্তু যেদিন যাওয়ার তারিখ ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আবদুল্লাহ আসো। আবদুল্লাহ বলেন আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে আবদুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো, আবদুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই মক্কা মদিনায়, যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আবদুল্লাহ তওয়াফ করতেছে। হাজিরা কয় হ্যায় কইলো আইতো না, অহন হ্যায় আমাদের আগে হস তওয়াফের কাজ করে। তওয়াফটা শেষ করে হেরে জিগামু, তওয়াফ শেষ করে দেখে আবদুল্লাহ নাই, নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আবদুল্লাহ। নামাজ থেকে খালি চাইতে হে নামাজটা কোন সময় শেষ হইব, হ্যারে দৌড়মু, সালাম ফিরাইলে নাই, মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আবদুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেল হইব না, খালি হেরফাই খেল হইব।
কাটাইলাম জিন্দিগি,
বলুন
মিছা মিছি কাটাই লাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবারে কার বাগ র কার বা কি কার বাবারে কার বাগ র কার বা অন্ধকার ক বরে হবে বসতি হাইরে অন্ধকার ক বরে হবে ব এই দুনিয়া মুসাফির খা না জানো না এই দুনিয়া মুসাফির খা না জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ
বাবারা আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত এ দুনিয়া মুসাফির খানা কত মানুষ আইলো গেল রইল না আসলে এ দেশে সিস্টেমটাই হলো মানুষ আসতে পারবে থাকতে পারবে না তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা আমরা যেখানে আসি এটা মুসাফির খানা এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান যেই কবরে কেউ যাবে না যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার তাইলে আমরা কি নিব কবরে আজকের মাহফিল থেকে রোজগার করব তাই বলতেছিলাম দুইটা দাবি আগেল আদায় করি বলে আদায় কিভাবে হবে সেটাই ইরাকে গিয়েছিলাম ওই আবদুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো সালাম ফিরাইলে নাই হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আবদুল্লাহর বাড়িতে সবাই গেল তুই কইছো যাইতি না কিন্তু তোরে আমরা সকলের আগে দেখছি সব কাজে তুই আগে আগে ছিলি মিথ্যা কথা কইলি আবদুল্লাহ হাসে আর বলে চাচা আমি যাই নাই আসলে আমি মিথ্যা কথা কই নাই আমি যাই নাই তাহলে আমরা দেখলাম কি দেখলাম আমরা কি ভুল দেখলাম এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফয়সালা দিতেছে ও হাজিরা তোমরা এই বৎসর যারা হজ করতে আসছো তোমাদের সংখ্যা ছিল 500,000 তোমাদের 500,000 হাজির হজ একটাও এ বৎসর কবুল হয় নাই তবে একটা হজ কবুল হয়েছে সেটা হলো ইরাকের আবদুল্লাহ মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে আমরা কি আজকের মাহফিলে দুইটা দাবি আদায় করতে পারবো না কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে কিছু কাজ হইতে হবে আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে আল্লাহ খুশি হইছে কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয় তাহলেই পাবেন আল্লাহ বলতেছেন হাজিরা তোমাদের কারো হজ কবুল হয় নাই শুধু আবদুল্লাহর হজটা কবুল হয়েছে আবদুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে আমি খুশি হলাম এ মক্কা মদিনায় আসতে পারে নাই তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিছি এই একটা হজ কবুল হয়েছে আবদুল্লাহর হজ আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে যে আল্লাহ মক্কা মদিনার হজ ইরাকে পাঠাইতে পারে আমরা সেই আশা আমাদের দুইটা দাবি এখানে পুরা করতে পারে সেই আশা আমরা কিছু সময় কষ্ট করব আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তবে কিছু সময় দুই দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কি বসতে রাজি আছেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন কেন রাজি হবেন না রাজি হওয়া দরকার পবিত্র কোরআন থেকে আমি সর্বপ্রথম তালাবাত করেছি এমন একটা ঘোষণা ওই মালিকের পক্ষ থেকে যার জায়গায় থাকি মালিক বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জমিনটা যার ঘোষণাটা তার জমিনটা যার ঘোষণাটা অমান্য করার ক্ষমতা আপনাদের কারো আছে দেখেন না থাকলে কর না আমি যে এলাকায় ইমামতি করতাম, এক লোক কইছিল, হুজুর মানুষে কই সব বলে মরবো, আমি নিয়ত করছি আমি মরতাম না, তো করছে মরতো না। আচ্ছা নিয়ত কিরে বাঁচবার কোনো উপায় আছে? আমি কই না মইরা ফাললে খামাখা কি লেগে মরতেন? আচ্ছা বাড়ি যাইতে পারে নাই, দৈরা লেছে সকালবেলা দেখি বিবির কাঁধে বর করে আইছে, হুজুর আছেন? হ নাম কইতাম না, নাম কইলে গিবত হবে। হুজুর আছেন? আসি তো। হুজুর আমি 100 বার রাজি, আমি মরবো মরবো, আমি মরবো 100 বার রাজি। আমি কইলাম রাত সন্ধ্যার সময় একবারও রাজি না, মরতেন না, ওখানে 100 বার রাজি, কারণ কি? হুজুর রাজি না কই আমি বাড়ি যাইতে পারছি না, আমার আমেশা শুরু হয়েছে, কাপড় টাপড় নষ্ট, সারা রাত ঘরে যাইতে পারছি না, বাইরে বই রয়েছি, এখনও হাতে বদনাটা তুই তারি না হুজুর, আমি রাজি মরমু। মরতেন না, একটা আমেশা দিয়া সাইজ করবার ক্ষমতা আমরার আল্লাহর আসেনিও
আছে।
বাবারে মরণের কথাটা বইল না, নবী বলেছে একটা ওয়াজ যথেষ্ট, কাফা বিল মাউতি ওয়াইজা, আর ওয়াজ লাগে না। নবীর এই চিঠিটা গড়ে নেন, জীবনে কত চিঠি পড়ছেন যুবক, কত বন্ধুর চিঠি, দুইবার তিনবার করে পড়ো বন্ধুর চিঠি, আর বান্ধবীর চিঠি ভাইলে তো দরজা বন্ধ করে পড়ছ, যেই নবী তোমার আমার দরদি। আহ আল্লাহু আকবার বলুন, এই নবীর একটা চিঠি বাড়িতে নাও, কাফা বিল মাউতি ওই যা। এই নবীর চিঠি বাড়িতে নেওয়া বলুন নবীর উম্মতের দরকার আছে কিনা? কেন নিবেন না? আমার নবী আপনার আমার জন্য কত দরুদি, মা আয়েশা সিদ্দিকার জীবনী খুলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত, আমি আয়েশা সিদ্দিকা বহু ঘটনা দেখেছি, আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন আমার আল্লাহ প্রস্তাব পাঠাইলেন, জিব্রাইল রে যারে যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু এই জমিনের মধ্যে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে, জিব্রাইল যারে আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে দাফন করতে আমি দেব না, বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন হবে। জিব্রাইল প্রস্তাব তুলে ধরলে আমার নবী ইতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব শুনাইলাম, কাদার কথা নয় খুশি হওয়ার কথা, কেন কাঁদলেন আমি জানতে চাই? আমার নবী বলে জিব্রাইল জিব্রাইল রে কেন কাঁদলাম রে শুনো, আমার দাফন যদি আল্লাহর আরশের ডাইন পাশে হয়, আমি নবী আল্লাহর আরশের ডাইন পাশে থাকলে আমার উম্মতেরা মনে যদি চায় রে আমার পাশে যাইতে, আমার উম্মতেরা কি আরশের ডাইন পাশে যাইতে পারবে? জিব্রাইল বলেন না না তারা যাইতে পারবে না। আমার নবী কান্দে বুক বাসাইয়া, জিব্রাইল না রে আমি থাকতে পারবো না, যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না রে জিব্রাইল আমি নবী সেখানে যাইতে রাজি না। আমার আল্লাহ বলেন ও জিব্রাইল আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহাই রাখবো। আমার নবী একই জবাব দিলেন, আরেকটা প্রস্তাব করো, আমার বন্ধুর দেহ মুবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। নবীজি ডাকতেছে জিব্রাইল রে আর প্রস্তাব করে সময় বাড়াইও না, আমি জানতে চাই জান্নাতুল ফিরদাউসে আমি থাকলে আমার উম্মতারা ইচ্ছা করলে যাইতে পারবে কি না। জিব্রাইল বলে না না ইচ্ছা করলেই তারা যাইতে পারবে না। এরে জিব্রাইল আর প্রস্তাব আমারে শুনাইস না, এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না, যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাব না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো, প্রভুর যদি মায়া হয় প্রভুর যদি দয়া হয় আমার প্রস্তাবটা যেন রেখে দেয়। কি প্রস্তাব তুলে ধরবো? এরে জিব্রাইল আমার পক্ষ থেকে প্রস্তাব হলো আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহাই যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকব। বলুন নবী উম্মতের ব্যথা বুকে লইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? সে নবীর একটা চিঠি কি বাড়িতে নিতে পারবেন না? একটা চিঠি, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি নেন বাবা, যুবক নাও বাবা একটা চিঠি নাও, তোমার মতো যুবকেরা নবীর চিঠি যদি পাইতো হাসতে হাসতে জীবন দিয়ে দিত। একটা চিঠি বাড়িতে নাও, যে নবীর একটা চিঠি আমল করে অর্থাৎ একটা সুন্নতের আমল যদি মহব্বতে কেউ করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। কিভাবে আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা
মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, আপন আপন কররে মন কে আছে তোর আপনা, উম্মতের দরদী নবী শুয়ে আছেন মদিনাল্লাহ, উম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা, বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু।
বলুন এ নবীর কথা আমাদের মানা দরকার কেন? নবী যে আমাদের জন্য দরদি, আরশে গেল না, সিদরাতুল মুনতাহাই গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সোনার মদিনার মাটিতে শুইল, কার মায়ায় বলুন? আল্লাহু একবার, আল্লাহু একবার বলো। নবী যদি আমাদের জন্য এত দরদি হইতে পারে, আমরা কি নবীর একটা কথা মানতে পারি না? মানলে কি লাভ হইব না লস হইব? কি লাভ হইব? আইতাছি সামনে, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়। শারীরিক অবস্থাটা দেখতেছেন, গলায় ডাই টসকা ভাঙ্গা ভাঙ্গা, খোলাই ধরি না তো, তবু আল্লাহ যতটুকুন তৌফিক দিবেন আমি ততটুকুন আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। কিন্তু নবীজি উম্মতের জন্য কি না করছেন? নবী ডাকতেছে, জিব্রাইল আমি মাটিতেই থাকবো, মদিনাতে থাকবো, তবু আরশে যাবো না, সিদরাতুল মুনতাহাই যাবো না, জান্নাতুল ফিরদাউসে যাবো না, আমি সেখানে শান্তি পাবো না। আমার নবী বলেন, জিব্রাইল আমি আরশে যাবো না রে, মদিনার মাটিতে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে, আমি নবীর মন চাই বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া সুখে শান্তিতে মদিনার মাটিতে পড়ে থাকব। এই নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া দুরুশ্বরী পুরন, আল্লাহুম্মা সাল্লি বুঝিনা, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। যাই হোক, সে নবীর কিছু কথা আমাদের মানা দরকার। আর পবিত্র কোরআন শরীফ থেকে যেই ঘোষণাটা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, আমরা সকলকে একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? আপনারা সবাই মানছেন তো? তাইলে আর সুদ ঘুষ খাইয়েন না এ কথার উপর যে আমি তো মইরা যাবো এটা খাইয়া কাল লেগে সই সম্পদ হইয়া যাবো, এই কাজগুলি আর কইরেন না। তে মরতেই যখন হবে লন আমরা একটা মরার মতো মরি, কোন মরা? আল্লাহ কোরআন শরীফ বলছে আলা তাকুলু লিমা ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছে আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে বাল আহিয়া উন ইনদা রব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতাছো তিন বেলা, আমিও আমার রাস্তায় মৃত্যুবরণ করে যারা কবরস্থানে গেছে আমিও হেরারে তিন বেলা কবরও খাওয়াইতাছি। আচ্ছা আল্লাহর কোরআনের কথা কি সত্য না মিথ্যা?
সত্য।
কবর বলো খাউন যায় তাহলে হেই যাওয়াটা যাই তাহলে লাভ হইতো না? হেই যাওয়া যাইতে গেলে নবীর একটা কথা মানুন লাগবো, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথাটা স্মরণ রাখতে হবে, আর চিন্তা থাকতে হবে আমার মৃত্যুটা নেই, ওই মৃত্যু হয় আমি নি কবরও যাই ও খাউনের বাও পাই। কবরও যায় খাইতে আপনারা রাজি আছেন নি? খাওয়ানে লেগে গেলাম পাগল হগল ওই দুষ দেখালি মৌলবীরা রে মৌলবীরা খা সবাই গেলাম খা, কবরে গিয়া কিভাবে খাবেন? কোন পথে গেলে কবরে গিয়া খাওয়া যায় সেই পথটা কোনটা? তবে এই কবরে খাওয়ার ব্যক্তিগুলো কারা? কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, যারা পুরাপুরিভাবে ইসলামে ঢুকেছে, ইসলাম লইয়া যাদের মৃত্যু হয়েছে এই মৃত্যুটাই হলো আল্লাহর রাস্তায় মৃত্যু, ওই রকম ব্যক্তিদেরকেই কবরে গেলে খাওয়াইব। বলবেন হুজুর কবরে গেলে খাওয়াইব পুরাপুরিভাবে ইসলামে ঢুকলে, এখন আমরা এই পথটা কিভাবে বুঝব? এই পথ বুঝানোর জন্য নবীজিকে দায়িত্ব দিছেন, এই পথটা আমাদেরকে চিনানোর জন্য নবী 63 বছর জিন্দিগি কষ্ট করে আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে গেছেন, আর কিছু কথা আমাদের কাছে রেখে গেলেন, যেমন তার মধ্যে একটা কথা আপনাদের সামনে ওয়াজ করেছি কাফা বিল মাউতি ওয়াইজান, এই চিঠিটা বাড়িতে নেন, নবীর একটা চিঠি বাড়িতে নেন, নবীর একটা চিঠি বাড়িতে নিয়ে ঘরের দরজায় লাগান, রাসূল বলছে মৃত্যুর কথা মনে রাখা, কবে জানি আমি মরে যাই, ঘরের দরজাটার মধ্যে লেখেন। কত কিছু লেখলেন, ছেলে একটা আনছে পছন্দ করে এটাও গড়ো টানাইলেন, মেয়ে একটা আনছে কি না পছন্দ করে এটাও গড়ো টানাইলেন, কত সাসা কত সাসির ছবি গড়ো টানাইলেন, নবীর এই কথাটা তো একজন মানুষও গড়ে টানার নাই, কবে জানি আমার মৃত্যু হয়ে যায় এই কথাটা গড়ে কেউ টানার নাই। রাসূল বলছে আর ওয়াজ লাগে না একটাই যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ। দরজার মধ্যে লাগাই দিয়েন, কবে জানি আমি মরে যাই। বাবা ছাত্র ছাত্রীরা লেখাপড়া করো, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুটিন টানাইছো, রুটিনটার উপরে আরেকটা রুটিন দাও, কবে জানি আমার টেবিলের বই টেবিলে থাকে, আমারে সাদা কাফন দিয়ে কবরস্থানে পাঠায়। ছাত্রদের কি মৃত্যু হয় না? মা গো ও মা বোনেরা যে খাটে ঘুমাও খাটটার উপরে লেখে রাখো, কবে জানি আমার খাট খালি করে সাদা কাফন পরায়া, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলাম এ ঘরটার থেকে কবে জানি আমার কাফন পরায়া বিদায় দেয়, কবে জানি আমার মৃত্যু হয়ে যায়। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, নবীর একটা চিঠি লইয়া যদি কেউ কবরও যাইতারেন আপনার বেহেশতের খাউন কবরে পাইবেন। আর নবীর চিঠি তো বিশাল কিছু, নবীর আদরের নাতির চিঠির কত ইজ্জত দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার চিঠির লেখা কত ইজ্জত দিয়েছে উমরের মতো ব্যক্তি, তার জীবনী খুলুন। উমরের ছেলে আবদুল্লাহ আর ইমাম হুসাইন দুইজন এক পর্যায়ে খেলার মাঠে উমরের ছেলে রাষ্ট্রপতির ছেলেকে গালি দিয়ে বইছে, হুসাইন গোলামের বাচ্চা, গোলাম গোলামের সন্তান হইয়া বড় কথা কস বেটা, কার সাথে বড় কথা কস? আবদুল্লাহ কয় আমার বাবা রাষ্ট্রপতি, উমর তখন মদিনার শাসক, আমারে কোন গোলামের বাচ্চা গোলাম, আমারও গোলাম কন বাবারও গোলাম কন, বুঝা লইয়েন আমার বাবার বিচার কত কঠোর, বাঘেরে বিচার করে আমার বাবা, বুঝা লইয়েন বাড়ির দিয়া কই বাবা হুসাইন আমারে কই গোলামের বাচ্চা গোলাম গালি দিছে আমারে বিচারটা চাই। ওমর কই বাবা যার বিরুদ্ধে বিচার দিছ এই হুসাইনের বিচারের কোর্ট পৃথিবীতে নাই।
আল্লাহু আকবার।
বাবা বিচার করতেই হবে মানি না ফিনফিনি বিনবিনি বিরক্ত কিরে লাইছে কই যা বিচার হইব শুক্রবারে যা শুক্রবারে বিচার হইব বিনফিনি বিনবিনি কইছে শুক্রবার দিন মসজিদে নববী ভর্তি মসজিদে নববী ভর্তি অহন্ত বিচার মসজিদে নেয় না কারণ মসজিদে নিব কেমনে আমাদের দেশে কিছু বিচারক আছে আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমাদের এলাকায় আছে বিচারকরাও মাশাল্লাহ ডাইন ফগডে বাং ফগডে ফাইভ ফাইভ সিগারেট দেউন লাগে আবার ফাঁসশোটি হার বাগনি বান্ডিলও দেউন লাগে। ও বিচারক বিচারপতি জানো তোমার কবরস্থানে যে ঠিকানা মসজিদে যাইতে চায় না বিচারকরা কেরে কিছু ঘুষ খাইছে নাও কিছু মিথ্যা কথা নাও কিছু সাইটটাইনা কথা কইতে হইব এই জন্য মসজিদে যাইতে চায় না। ওমর বিচারের ফয়সালা দিতেন মসজিদে এই শিক্ষা আমার রাসূল দিয়ে গেছে কারণ মসজিদে গিয়ে তোর মিছা কথা কোন যাইতো না ওখানে আবার কোয়ালা কিছু আছে মুসলমান এটা হুরাহুরি মুসলমান না মসজিদের গড়ি ও সুরি হয় জুতা তো কোনই লাগে না কি খান এলেগে ডাকছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা পুরাপুরি ভাবে ইসলামে ঢোকার জন্য বলছে এই খাচ্চত আছে দেখি এবারে অজডামন কিছু করা হয়ে যাইতাছে না আপনাদের মনে কষ্ট হইতাছে কষ্ট নিয়েন না আমি আমার স্বার্থে বলছি না সকলের স্বার্থে বলছি ইসলামে ঢোকার স্বার্থে বলছি। উমর বিচার করবে মসজিদে নববী ভর্তি হুসাইন আছেন মিম্বরে দাঁড়াইছে জি আছি আমার ছেলেরে গালি দিছেন গোলামের বাচ্চা গোলাম জি দিছি তা আমি তো রাষ্ট্রপতি কোনো গোলাম নয় আপনি আমার গোলামের বাচ্চা গোলাম বলে ফুলারে গালি দিছেন আমারও গোলাম কইছেন ছেলেরেও বাচ্চা গোলাম কইছেন আপনার দৃষ্টিতে আমি কই গোলামি করলাম কী উদ্দেশ্যে কোন বাস্তবতার উপর আমার গালিটা দিলেন ছেলে সহ উমর দাঁড়াইছে বলেন কই এ কাজ আমি গোলামি কই করলাম হযরত আলী দাঁড়ায় বলে উমর এ বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না উমর বলেন উমর আলী আপনি বসেন হুসাইনের সাথে আমার কথা চলছে হুসাইন দাঁড়ায় গেছে আমার আব্বারে বসায় দিলেন কি বলবেন আমি যে গোলামি করলাম গোলাম কইলেন তার বাস্তবতা কি হুসাইন আঙ্গুল ইশারা করে ডাকতেছে উমর সকলের সাথে বড় কথা কইও না কেউ না জানলেও আমি জানি তুমি কি আমার নানার গোলামি করো নাই উমর দুইটা চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিছে মসজিদে নববীর মুসল্লিরা গো তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলেছে আমি বলে রাহমাতাল্লিল আলামিনের গোলামি করেছি তোমরা শুনছো সকলে শুনেছি এ ইমাম হুসাইন এই কথাটুকু কাগজে লিখে দিতে পারবানি অবশ্যই পারবো কাগজে লিখে দিলেন নানার গোলামি করেছে বিদায় গালি দিয়েছি গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন উমর ডাকতেছে মুসল্লিরা গো হুসাইনের কাছ থেকে কাগজটুকু আমার কাছে নিয়ে আসো কাগজ নিয়ে উমরের হাতে পৌঁছে দিলে উমর মুসল্লিদের উদ্দেশ্যে কাগজ দেখাইয়া দেখাইয়া ডাকতেছে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই জির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদি কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়াই দিনি রজনী কান্দেন যিনি দিনি রজনী কান্দেন যিনি শুয়ে রোয়াজাই চল নবী জির জান মদিনাতে মদিনাতে যাই চল নবী জির জান্নাতে মদি কঠিন হাশরের দিনে
বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফি করিয়ে দিবেন আল্লাহ, মাফি করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে।
ওমর ডাকতেছে, আরে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর বয় করি না রে, এই হুসেইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি বলে রাহমাতাল্লিল আলামিনের গোলামি করেছি, এই কাগজটুকুন রেখে দিলাম রে, আমি উমরের যেদিন মৃত্যু হয়ে যাবে, আমাকে যেদিন গুসল দিয়ে কাফন পরাবে, কাফনের ভিতরে আমার হাতের মধ্যে এই কাগজটুকুন দিয়ে দিও, যদি কোথাও বিপদে পড়ে যায়, কোনো আমল যদি আমার কবুল না হয়, হুসাইনের লেখা সার্টিফিকেট, আমি রাহমাতাল্লিল আলামিন নবীর গোলামি করেছি, এই কাগজ দেখাইয়া আমি উমর পার হইয়া যাইব। উমরের মতো ব্যক্তি যদি হুসাইনের হাতের লেখা চিঠি উসিলা বানাইয়া নিতে পারে, আমরা যদি সরাসরি নবীর একটা চিঠি আমল করে কবরও যাইতে পারি, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? বাবারা কবরে যাইতে হবে, সেই কবরটা মৃত্যু যখন হবে তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। ইয়া আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, একটা দাবি করি গো আল্লাহ, জানি দুনিয়ায় থাকবো না, তারপরে ও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে বহু গুণা করে ফেলেছি, আজকের মাহফিলে আর কিছু দাও বা না দাও, আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও, মাউত রে ক্ষমা করে দাও গো, জীবনের গুণা ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি চারিজনে দরে উঠানের কিনারে পর্দা টানাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাবে রে আল্লাহ। সন্তানগুলো এতিম হইয়া উঠানের কিনারে কাঁদবে গো বাবা বাবা বলে, বড় মেয়েটা শ্বশুর বাড়ির থেকে পাগল বেশে আওলা কেসে দৌড়াই আইসা বাবার বিছানায় পরে ডাক দিবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাকে সহ সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ, আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষ চলে গেল, এই মানুষগুলো এখনো দুয়ার জন্য বসে আছে, কি জানি মনে ব্যথা, কি জানি মনে দুঃখ, কার জানি মনে ব্যথা, হুজুর দোয়া না করে যাব না গো, আমরার মা নাই গো, আমরার মা নাই, কার জানি মনে ব্যথা, বাবা নাই রে নাই, দরদি বাবা দুনিয়ায় নাই, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবি, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবি, এই অভাবির হাত দেখলে তোমার মায়া লাগে নি গো আল্লাহ। আল্লাহ গো মা যার কবরে মার কথা কেমনে বলবো গো আল্লাহ, যেই মা সন্তান কোথাও গেলে পিছে পিছে মা রাস্তা পর্যন্ত যাইত, যত দূর সন্তানের গাড়ি দেখা যাইত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া এতিমের মতো তাকাইয়া থাকত, এই সন্তান বাড়িতে আসবে খবর শুনলে রাত্র ১২টা একটাও যদি বাজছে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইত, মা দরদি দরজাটা খুইলা গো বিনাইয়া বিনাইয়া কান্ত, একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মারছে, বাবা আইসো আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, এই দরজা কার জানি চিরতরে বন্ধ হইয়া গেছে গো আল্লাহ, আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ।
যার বাবা নাই বাবার অভাবী হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এ এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাহবুব, এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করে বসে আছে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি আমি সহ সকল বিমারিকে শেফা করে দাও, শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ইয়াল্লাহ খাস করে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। হ্যাঁ মাহবুব, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও গো আল্লাহ, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও গো আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরার সাথে হাশর নসিব করে দিও গো আল্লাহ। মাহবুব মাহবুব রে, এই মাহফিলের আয়োজন যারা করেছে, জীবনের প্রথম বার্ষিকী এই বৈশাখে দুঃসাহসিক কাজ করেছে গো আল্লাহ, তাদেরকে বুঝি পছন্দ করেছো, মাহফিলের পরিবেশ দিয়েছো গো আল্লাহ, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে গো কবরস্থানের জন্য মাহফিল আয়োজন করেছে, এই কবরস্থানের পক্ষেও যারা দান খয়রাত করেছে তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ, এই প্রথম বার্ষিকী এই মাহফিল তোমার মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ, এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। ইয়াল্লাহ এই মাহফিলে যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম এই মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول
রাজধানী ঢাকার আগে মিরপুরে সেরা বিনোদন শ্রাবণ সিডি ভিশন, ঢাকার সাথে পাল্লা দিয়ে সেরা মনোরঞ্জন শ্রাবণ সিডি ভিশন, সেরা আনন্দ দানে শ্রাবণ সিডি ভিশন আপনাদের দিতে পারে বাংলা হিন্দি ইংরেজি ছবির উন্নত মানের সিডি ভিসিডি ডিভিডি, এছাড়াও অডিও ক্যাসেট সহ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয়। শ্রাবণ সিডি ভিশন 24 নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেট, দ্বিতীয় তলা, মিরপুর 1, ঢাকা 1216, মোবাইল নম্বর 01715254189 এবং 01711107523।